শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল مُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 16 সেপ্টেম্বর আশিন এবং ফার্সি ২৫ শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে ১৩৬১০ কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনের প্রতিনিধি দলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ এবং বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে জঙ্গি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রেড লাইনগুলোর ব্যাপারে ছাড় নয় বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আরও ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। বাংলাদেশের রংপুর থেকে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিট। এবং ফরাসি রাষ্ট্রদূতকে পণবন্দি করেছে নাইজার সরকার, অভিযোগ ইমানুয়েল ম্যাক্রনের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলোর ব্যাপারে কোনো ছাড় দেবে না, বরং ইরানি জনগণের অকাট্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। তিনি গতকাল তেহরানে এক বক্তব্যে আরও বলেন, ইরান সরকার নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তবে ইরান বিরোধী নির্দয় ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টায়ও তেহরান বিরত থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ কখনো চীন, আমেরিকা, রাশিয়া বা ইউরোপের ইচ্ছার সঙ্গে নিজের ভাগ্যকে জড়াবে না, বরং দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে প্রাচ্য বা পাশ্চাত্যের যে কোনো দেশের সঙ্গে সহযোগিতা করবে। আমির আবদুল্লাহিয়ান বলেন ইউরোপীয় দেশগুলোর উচিত ভদ্র, সভ্য ও সংস্কৃতিমনা ইরানি জাতিকে সম্মান করা, কারণ পারস্পরিক সম্মান উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের যে ৬০০ কোটি ডলার পাওনা ছিল তা সুইফট সিস্টেমের মাধ্যমে তেহরানের হাতে আসবে বলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সমঝোতা হয়েছে। ইরানের ২ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ইরানে ২০২২ সালে পাশ্চাত্যের উস্কে দেয়া দাঙ্গা শুরুর বার্ষিকী উপলক্ষে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভিকে এবারের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০২২ সালে মাহসা আমিনি নামক নারীর মৃত্যু পরবর্তী প্রতিবাদ বিক্ষোভ সহিংসতা উপায়ে দমনের সঙ্গে জড়িত থাকার জন্য ইরানের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও পুলিশ বাহিনীর ১৮ শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন। প্রেস টিভির সঙ্গে ইরানের দুটি বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে আমেরিকা। গত বছরের সেপ্টেম্বরে ইরানে বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেওয়া হয়েছিল তার দায়ে এই নিয়ে ১৩ দফা ইরান বিরোধী নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। এদিকে 2022 সালে বিদেশি মদদে চাপিয়ে দেয়া দাঙ্গার দায়ে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র দেশগুলো নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গতকাল আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। দাঙ্গার সময় দমন অভিযান কিংবা দাঙ্গার চিত্র ভুলভাবে উপস্থাপনের দায়ে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ওইসব নিষেধাজ্ঞাকে অগঠনমূলক আচরণ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞায় পশ্চিমা দেশগুলোরই স্বার্থ ক্ষুণ্ণ হবে। কানানি বলেন, নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে পাশ্চাত্যের উচিত সভ্য ইরানি জাতির সঙ্গে পারস্পরিক সম্মান এবং যৌথ নিরাপত্তা ও স্বার্থের ভিত্তিতে আচরণ করা। 2022 সালের সেপ্টেম্বরে হিজাব না পরার কারণে ইরানে আটক মাহসা আমিনি নামক এক নারী পুলিশি হেফাজতে থাকা অবস্থায় হাসপাতালে মারা গেলে দাঙ্গা শুরু হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের 10 লাখ ব্যারেল জ্বালানি তেল আটকের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় তিরস্কার করেছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যথাসময়ে আরও ব্যাপক মাত্রায় প্রতিশোধ নিতে সক্ষম। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি এই হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চৌর্যবৃত্তি যা সারা বিশ্বে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যদি ইরানের তেল চুরি অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমরা প্রতিশোধ নেব এবং আমরা আরও ব্যাপক মাত্রায় প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। তবে আপাতত আমরা চলমান আলোচনার মধ্যেই আমাদের তৎপরতা সীমিত রেখেছি। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ ধরনের তৎপরতা বন্ধ করবে বলে আমরা আশা করছি। রেজা আশতিয়ানি স্মরণ করিয়ে দেন যে ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত এবং এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি পরিবহনের পথগুলো এদিক দিয়ে গেছে এবং এসব পথের উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে রংপুর থেকে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে বাক স্বাধীনতা আছে বলেই মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে পারছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
এক দফা দাবিতে রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ শনিবার সকালে কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। দুপুরে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাজারো তরুণ বাংলাদেশের মানুষকে ডাক দিচ্ছে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে বাক স্বাধীনতা আছে বললেই মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারছে। শনিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, বাক স্বাধীনতা নিয়ে কথা বলা বিএনপির নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই না।
বাক স্বাধীনতা আছে বলেই মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা প্রতিদিন সকাল বিকাল সরকারের বিরুদ্ধে নানান বিষেদগার করার সুযোগ পাচ্ছে। বাক স্বাধীনতা না থাকলে তাহলে তো আর এই ধরনের মিথ্যাচার করে বিষেদগার করার সুযোগ পেত না। এরপরও বিএনপির এই ধরনের কথাবার্তা, এটা তাদের নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। আজ পুরসভার মাসিক অধিবেশনে প্রথমে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। আজ শনিবার ওই ঘটনাকে কলকাতা পুরসভার অধিবেশন কক্ষের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আজ পুরসভার মাসিক অধিবেশনে প্রথমে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। উত্তপ্ত বাক্য বিনিময় চলাকালীন আচমকা দুই কাউন্সিলর মারামারিতে জড়িয়ে পড়েন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আজ বলেন,
মেয়র বলছিলেন বিরোধী কই, আমি বললাম মাঝে মাঝে আপনাকেই বিরোধী মনে হয়, তাতে ওরা হঠাৎ করে টেবিল বাজাতে শুরু করলো। আমি বললাম এটা কি হাউজের কালচার, শুধু এইটুকু বলার অপরাধে ওই অসীম বোস, সে আগে বিজেপি করত, এখন নতুন তৃণমূল, প্রমাণ করতে সে আমাদের আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, বিজয়দার উপর ঝাঁপিয়ে পড়লো, তারপরে অশ্লীল গালাগাল, কলার ধরে টানছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, প্রকাশ্য সবাই মেয়র বসে দেখছেন, ডেপুটি মেয়র দেখছেন, চেয়ারম্যান দেখছেন।
আজ অধিবেশন চলাকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভায় বিরোধী নেই, বিরোধীদের সংখ্যা এত কমে গেছে যে আমাদের মধ্যে থেকে বিরোধীদের আসনে বসাতে হবে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, মেয়রকে দেখলেও মাঝে মধ্যে বিরোধী মনে হয়। পাল্টা মন্তব্যে চেয়ারপারসন মালা রায় বলেন, আমরাও বিরোধী ছিলাম, আমাদের বিরোধিতা শেখাবেন না। এ সময় টেবিল বাজাতে শুরু করেন তৃণমূল কাউন্সিলররা। বিষয়টিকে কটাক্ষ করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, এই তো দলের সংস্কৃতি। এরপরে বিজেপি কাউন্সিলরের দিকে তেড়ে যান তৃণমূল কাউন্সিলর অসীম বসু। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে দেশটির সামরিক সরকার পণবন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গত মাসে ইত্তেকে অবাঞ্ছিত ঘোষণা করে নাইজার ত্যাগ করার নির্দেশ দিয়েছে নিয়ামি সরকার, কিন্তু ফরাসি রাষ্ট্রদূত সেই নির্দেশ অমান্য করে নির্লজ্জের মতো নাইজারে থেকে যান। ম্যাক্রন গতকাল প্যারিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, ফরাসি দূতাবাসে শাব্দিক অর্থেই ইত্তেসহ ফ্রান্সের কূটনৈতিক স্টাফকে পণবন্দী করা হয়েছে। ম্যাক্রন বলেন, এসব কূটনীতিককে দূতাবাসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে না। ম্যাক্রন বলেন, নাইজারের সামরিক সরকার ফরাসি দূতাবাসে খাবার প্রবেশ করতে দিচ্ছে না, ফলে রাষ্ট্রদূত সহ অন্যান্য কূটনীতিককে সামরিক রেশন খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। গত ২৬ জুলাই নাইজারের সেনা কর্মকর্তারা এক অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্সের মদতপুষ্ট প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন। এরপর গত মাসে সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তেকে নাইজার ত্যাগ করার জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নাইজারের সামরিক সরকারকে স্বীকৃতি দিতে কিংবা ওই সরকারের নির্দেশ মেনে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানান। আগস্ট মাসের শেষ দিকে নাইজারের সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করে নেয় এবং তাকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু দৃশ্যত এখনও ইত্তেকে বহিষ্কার করা হয়নি, বরং দূতাবাসের মধ্যে তাকে নজরবন্দী রাখা হয়েছে। আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক সরকার ধ্বংসাত্মক তৎপরতা চালানোর দায়ে দেশটিতে নিযুক্ত ফরাসি সামরিক অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। আফ্রিকার অপর দেশ নাইজার ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দেওয়ার কয়েক সপ্তাহের মাথায় এই পদক্ষেপ নিল বুর্কিনা ফাসো। বুর্কিনা ফাসোর পররাষ্ট্র মন্ত্রণালয় এই বলে সতর্ক করে দিয়েছে যে ফরাসি সামরিক অ্যাটাশে ইমানুয়েল পেসকুয়ের দেশটি ত্যাগ করার জন্য দুই সপ্তাহ সময় পাবেন। বুর্কিনা ফাসোর সেনা কর্মকর্তারা গত বছর ফ্রান্সের মদতপুষ্ট বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ওয়া গাউডোগুস্থ ফ্রান্সের সামরিক মিশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী বুর্কিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করার পর ফ্রান্স তার সাবেক এই উপনিবেশ থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বুর্কিনা ফাসোতে নিযুক্ত সামরিক অ্যাটাশের পক্ষ থেকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা 2021 সালের মার্চের সমঝোতার ভিত্তিতে বৈঠক ও আলোচনা সম্পন্ন করতে ইয়েমেনের এক প্রতিনিধি দলকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছে। সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা 2021 সালের মার্চের সমঝোতার ভিত্তিতে বৈঠক ও আলোচনা সম্পন্ন করার জন্য ইয়েমেনের একটি প্রতিনিধি দলকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছে। 2015 সালের 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ শুরু করেছিল। এখন পর্যন্ত অসম এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 100,000 বেশি মানুষ নিহত হলেও যুদ্ধ সমাপ্তির ঘোষণা আসেনি, কিন্তু যুদ্ধের নবম বছরে এসে সংঘাতের মাত্রা অনেকটা কমে গেছে। এর আগে যুদ্ধের অষ্টম বছরে হুথি আনসারুল্লাহ সমর্থিত সানা সরকার এবং সৌদি আরবের মধ্যকার আলোচনা ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 2023 সালের মার্চ থেকে আলোচনার গতি বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে চলতি বছর মার্চ থেকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ইয়েমেনের হুথি সরকারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং আলোচনার ব্যাপারে রিয়াদ ব্যাপক আগ্রহী হয়ে ওঠে। রিয়াদ এর আগে সানার সাথে সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করলেও ওমানের মধ্যস্থতায় সরাসরি আলোচনার জন্য প্রথমবারের মতো সানায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল সৌদি সরকার। ওমানের অংশগ্রহণে ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবেরের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দল চলতি বছর 8-13 এপ্রিল পর্যন্ত সানায় আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেন সরকারের সাথে আলোচনা করেছে। এইসব আলোচনার মূল লক্ষ্য ছিল ইয়েমেনে একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইয়েমেনের সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমাধান বের করে আনা, কিন্তু এখনও এই লক্ষ্য অর্জিত হয়নি। হয়তো সে কারণে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সানা সরকারকে সৌদি আরবে আলোচনা চালিয়ে যেতে প্রতিনিধি দল পাঠাতে ইয়েমেন সরকারকে আমন্ত্রণ জানিয়েছে। ইয়েমেনের ন্যাশনাল সেলিব্রেশন সরকারের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, এর আগে মাস্কাট ও সানায় অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা বজায় রেখে রিয়াদে আলোচনা হবে। পর্যবেক্ষকরা বলছেন, আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেন সরকারকে রিয়াদ সফরের জন্য সৌদি সরকারের আমন্ত্রণ ইয়েমেন সংকট সমাধানে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাই এখন সানা প্রতিনিধি দলের সৌদি আরব সফর সবাইকে কাছাকাছি আনার এবং যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছার জন্য ভালো ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। তাওহিদুল উলুহিয়া নামে জঙ্গিরা পুরনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল। আজ শনিবার সকালে রাজধানী ঢাকার বাড়িধারায় ডিআইজি অপারেশনস মোহাম্মদ আলিম মাহমুদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তাদেরকে আমরা মনিটর করি এবং মনিটর করার ফলে আমরা দেশের বিভিন্ন জায়গায় প্রথমে আমরা এই দলটির যে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা তাকে গ্রেপ্তার করি বাগেরহাটের রামপাল থেকে। তারই দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট থেকে আরও একজনকে গ্রেপ্তার করে। তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করা, মানুষের মনে ভীতি তৈরি করা, আতঙ্ক সৃষ্টি করা এবং এই যে উগ্রবাদী ধ্যান ধারণা সেটি প্রতিষ্ঠিত করে।
অ্যান্টি টেরোরিজম ইউনিট দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন এই জঙ্গি সংগঠনের 3 শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে। নতুন এই জঙ্গি সংগঠনের কার্যক্রম চলছিল গেল 2 মাস ধরে। ইতোমধ্যে তারা নতুন উগ্রবাদী সংগঠন ও সাহেবে কিরান বারাহ নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন গঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মতো করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। এ প্রসঙ্গে অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন,
ঘন বসতিপূর্ণ যে সমস্ত এলাকাগুলো রয়েছে রাজধানী সহ সারা দেশে, সেই এলাকাগুলোতে তারা আত্মগোপনে থাকে, সেখানে তাদের প্রশিক্ষণ নেয় এবং তাদের যোগাযোগ অথবা তাদের যে শিক্ষা দীক্ষা সেটি তারা অর্জন করে। এর পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তারা তাদের বিভিন্ন নেটওয়ার্ক আছে এবং সেই নেটওয়ার্কগুলোতে তারা যোগাযোগ করে এবং বিভিন্ন কোড তারা ব্যবহার করে। জঙ্গিদের কিন্তু একেবারে খুব সরলপনা বা সরল দৃষ্টিতে বিচার করার কোনো সুযোগ নেই। তারা নানা ধরনের প্রযুক্তিগত কৌশল সহ তার আত্মরক্ষার কৌশল অবস্থাগুলো কিন্তু তারা অনুসরণ করেই তারা চলছে।
ডক্টর তৌহিদ বলেন, জঙ্গিদের নির্দিষ্ট কোনো সময় কিংবা মৌসুম নেই, তারা সুযোগের অপেক্ষায় থাকে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে হযরত ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, 2003 হিজরির 30 সফর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হজরত ইমাম রেজা আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। শুরু করছি ইসলামের মজলুম মহানায়ক ইমাম রেজার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা। এ আলোচনায় উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ। সৌন্দর্যের সেরা নন্দন কাননে প্রস্ফুটিত সেরা ফুল, পরম প্রিয় প্রভুর প্রিয়তম প্রেমাস্পদ মুহাম্মাদুর রাসুল, বেহেশতি উদ্যানের অনন্য শোভা তারি বংশকুল, যাদের নূরে স্বর্গমর্ত উজালা প্রেম পরশে ত্রিভুবন ব্যাকুল, সেই সে মুহাম্মাদি গুল বাগিচার 12 অমর ফুল, শোভা ও সৌরভে নেই তাদের তুল, তারা যেন নবীরই প্রতিচ্ছবি, একই আদর্শের ধ্রুব নক্ষত্র রবি, সেই সব 12 ধ্রুব জ্যোতির একজন ইমাম রেজা, আধ্যাত্মিক রাজ্যের অনন্য মহারাজা, ইরানের খোরাসানে যার পবিত্র মাজার লা ইলাহার প্রেমে বিভোর শাহাদাত তার ও মানব সেবা উদার, গড়ে অক্ষয় হৃদয় কাবা আনে হারানো সৌরভ মক্কা ও মদিনার, মাশহাদ ইসলামের অনন্য নূরের আধার, খোদা প্রেম ও সংগ্রামের অনন্য সমাহার, সত্যি রেজাই নূর আনে শাশ্বত গৌরব অপার।
ইমাম রেজা আলাইহিস সালাম পবিত্র মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিলেন 148 হিজরিতে। তার মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা। 183 হিজরিতে খলিফা হারুনের কারাগারে পিতা ইমাম কাজেম আলাইহিস সালামের শাহাদাতের পর 35 বছর বয়সে মুসলিম উম্মার ইমামতের ঐশী দায়িত্ব গ্রহণ করেন ইমাম রেজা আলাইহিস সালাম। এই মহান ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশ্বনবী ও তার পবিত্র আহলে বাইতের প্রতি পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন মানব জাতির জন্য পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ আদর্শ। তাদের মহৎ গুণ ও যোগ্যতাগুলো সত্য সন্ধানী এবং খোদা প্রেমিকদের জন্য অফুরন্ত শিক্ষা ও প্রেরণার উৎস হয়ে আছে।
শেখ সাদুক ইমাম রেজা আলাইহিস সালাম সম্পর্কে এক বইয়ে লিখেছেন, অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালাম রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজেল বা গুণধর, মুমিনদের চোখের প্রশান্তি বা আলো এবং কাফির বা অবিশ্বাসীদের ক্ষোভের উৎস প্রভৃতি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তবে আলী ইবনে মুসা রেজা আলাইহিস সালামের একটি বড় উপাধি হল আলেমে আলে মুহাম্মদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলেম। ইমাম রেজা আলাইহিস সালামের পিতা ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, আমার বাবা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আমাকে বারবার বলতেন যে আলে মুহাম্মদের আলেম বা জ্ঞানী হবে তোমার বংশধর। আহা, আমি যদি তাকে দেখতে পেতাম তার নামও হবে আমিরুল মুমেনিনের মতো নাম, অর্থাৎ আলী।
প্রায় হাজার বছর আগে লিখিত শাওয়াহেদুন নবুয়াত নামক বইয়ের একটি হাদিস অনুযায়ী, যারা ইরানের খোরাসানে অবস্থিত ইমাম রেজা আলাইহিস সালামের মাজার জিয়ারত করবে তারা বেহেশতবাসী হবে। বিশিষ্ট কবি ও আধ্যাত্মিক সাধক মাওলানা আব্দুর রহমান জামির লিখিত এই বইটি বহু বছর আগে বাংলা ভাষায়ও অনুদিত হয়েছে। এ বইয়ের 272 পৃষ্ঠায় পবিত্র কোম শহরে অবস্থিত হজরত ফাতেমা মাসুমা সালামুল্লাহি আলাইহার পবিত্র মাজার জিয়ারত সম্পর্কেও একই কথা বলা হয়েছে। এই ফাতেমা মাসুমা ছিলেন ইমাম রেজা আলাইহিস সালামেরই ছোট বোন। মাসুমা বা নিষ্পাপ ছিল তার উপাধি। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের খোরাসানে তার শরীরের একটি অংশকে তথা তার পবিত্র বংশধারার একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন।
হিজরি প্রথম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ইসলামী খেলাফত যখন সুস্পষ্টভাবেই জোর জুলুমপূর্ণ বাদশাহিতে রূপান্তরিত হয়, তখন থেকেই আহলে বাইতের সদস্য সম্মানিত ইমামরা সময় উপযোগী পদ্ধতিতে সব অসঙ্গতির বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম চালাতে থাকেন। এর লক্ষ্য ছিল প্রকৃত ইসলামী সরকার ব্যবস্থা প্রণয়ন, কায়েমী স্বার্থবাদী মহলের সব ধরনের চরম নিপীড়নের মুখেও তারা নেতৃত্বের এই গুরু দায়িত্ব পালন করেছেন। তাদের শাহাদাতের পবিত্র রক্ত জন্ম দিয়েছে খাঁটি মুহাম্মদ ইসলামের লক্ষ কোটি অনুসারী।
ইমাম রেজা আলাইসালামের ইমামতির কাল ছিল 20 বছর। এই 20 বছর ছিল আব্বাসীয় তিনজন শাসক যথাক্রমে বাদশাহ হারুন এবং তার দুই পুত্র আমিন ও মামুনের শাসনকাল। ইমাম রেজা আলাইসালাম তার পিতা ইমাম মুসা কাজেম আলাইসালামের নীতি আদর্শকে অব্যাহত গতিদান করেন, ফলে ইমাম মুসা কাজেম আলাইসালামের মতো ইমাম রেজা আলাইসালামও ক্ষমতাসীন মহলের রোষের মুখে পড়েন। আব্বাসীয় রাজবংশে বাদশাহ হারুন এবং মামুনই ছিল সবচেয়ে প্রতাপশালী। তারা প্রকাশ্যে ইমামদের প্রতি শ্রদ্ধা ভক্তির কথা বলে বেড়াতেন, কিন্তু ভেতরে ভেতরে ইমামদের রক্তের তৃষ্ণায় তৃষিত ছিলেন।
ইমামদের প্রতি আব্বাসীয় শাসকদের দ্বিচারী আচরণের উদ্দেশ্য ছিল নবী বংশ প্রেমিকদের আন্দোলনের হাত থেকে রক্ষা পাওয়া এবং শিয়া মুসলমানদের মন জয় করা। কারণ মুসলমানরা যদি দেখে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ বংশধরদের প্রতি বাদশার সম্পর্ক বা যোগাযোগ রয়েছে, তাহলে তারা আব্বাসীয়দের শাসনকে বৈধ বলে মনে করে খুশি হবে, ফলে তারা আর এর বিরোধিতা করবে না। ইমাম রেজা আলাইহিসসালাম শাসকদের এই দুরভিসন্ধি বুঝতে পেরে এই সত্য তুলে ধরেন যে আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী খেলাফতের প্রকৃত উত্তরাধিকার কেবল নবী পরিবারের নিষ্পাপ ইমামদের উপর ন্যস্ত থাকবে এবং তারা ছাড়া কেউ ওই পদের যোগ্য নয়। জনগণের মাঝে এই সত্য প্রচারিত হলে স্বাভাবিকভাবে তারা বাদশার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে। এই আশঙ্কায় ধূর্ত মামুন ইমাম রেজা আলাইহিসসালামকে সবসময় জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কেবল ইমাম রেজা আলাইহিসসালাম নন, প্রায় সব ইমামই উমাইয়া ও আব্বাসীয় শাসকদের এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু নিষ্পাপ ইমামদের সুকৌশলের কারণে তাদের বার্তা জনগণের কাছে ঠিকই পৌঁছে যায়, ফলে জনগণ প্রকৃত সত্য বুঝতে পেরে নবী বংশের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকে।
বাদশাহ মামুনের অপতৎপরতার বিরুদ্ধে ইমাম রেজা আলাইহিসসালাম যখন দাঁড়িয়ে গেলেন, তখন ইরাকের অধিকাংশ জনগণ মামুনের বিরোধী হয়ে পড়ে। হযরত আলী আলাইহিসসালামের পবিত্র খানদানের কেউ বাদশাহর বিরুদ্ধে গেলে বাদশাহই যে হারাতে হবে, এই আশঙ্কা মামুনের মধ্যে ছিল, যার ফলে মামুন একটা আপোষ নীতির কৌশল গ্রহণ করে ইমামকে খোরাসানে আসার আমন্ত্রণ জানায়। ইমাম রেজা প্রথমত মামুনের প্রস্তাবে রাজি হননি, কিন্তু পরবর্তীকালে খোরাসানে আসার বাদশাহী আমন্ত্রণ গ্রহণে বাধ্য হন। তিনি বসরা অভিমুখে যাত্রা শুরু করেন, কিন্তু পথিমধ্যে গতিপথ পরিবর্তন করে ইরানের দিকে রওনা হন। নবীবংশের মধ্যে ইমাম রেজাই প্রথম ইরান সফর করেন। যাত্রাপথে তিনি যেখানেই গেছেন, জনগণ তাকে সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে সম্বর্ধনা দেয়। ইমামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বাইত ও নিষ্পাপ ইমামদের চরিত্র বৈশিষ্ট্য এবং ইসলামের সঠিক বিধিবিধান সম্পর্কে জনগণকে অবহিত করেন। সেই সাথে তার সফরের উদ্দেশ্য অর্থাৎ বাদশাহর আমন্ত্রণের কথাও তাদেরকে জানান।
ধূর্ত বাদশাহ মামুন ইমামের আগমনের পর তার সভাসদ এবং অন্যান্য লোকজনকে সমবেত করে বলেন, হে লোকেরা, আমি আব্বাস এবং আলীর বংশধরদের মধ্যে অনুসন্ধান করে দেখেছি আলী বিন মুসা বিন রেজার মতো উত্তম লোক দ্বিতীয় কেউ নেই। তাই আমি চাচ্ছি যে খেলাফতের দায়িত্ব থেকে ইস্তফা দেব এবং এই দায়িত্ব তার উপর ন্যস্ত করব। ইমাম রেজা মামুনের রাজনৈতিক দুরভিসন্ধি সম্পর্কে জানতেন, তাই তিনি জবাবে বললেন, মহান আল্লাহ যদি খিলাফত তোমার জন্য নির্ধারিত করে থাকেন, তাহলে তা অন্যকে দান করা উচিত হবে না। আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে খিলাফতের অধিকারী না হয়ে থাকো, তাহলে আল্লাহর খিলাফতের দায়িত্ব কার উপর ন্যস্ত করার কোনো অধিকার তোমার নেই। ইমাম শেষ পর্যন্ত মামুনের কথায় খেলাফতের দায়িত্ব নিতে অস্বীকার করায় মামুন ইমামকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী হতে বাধ্য করে। ইমাম রেজা আলাইহিসসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কিছু শর্ত সাপেক্ষে তা গ্রহণ করেন। শর্তগুলোর আলোকে ঠিক হয় যে ইমাম প্রশাসনের কোনো দায়িত্ব পালন করবেন না, কেবল দূর থেকে খেলাফতের সম্পর্ক রক্ষা করবেন।
মামুনের অশুভ উদ্দেশ্যের আলোকে আব্বাসীয়রা ইমাম রেজাকে বিভিন্নভাবে হেয় ও মর্যাদাহীন করে তোলার চেষ্টা চালায়। যেমন বিভিন্ন ধর্মের জ্ঞানী ও পণ্ডিতদের মাধ্যমে জটিল প্রশ্নের অবতারণা করে ইমাম রেজাকে জব্দ করার চেষ্টা, কিংবা খরাপীড়িত অঞ্চলে বৃষ্টি বর্ষণের জন্য ইমামকে দিয়ে এই আশায় দোয়া করানো যে দোয়া কবুল না হলে ইমামের মর্যাদা ধূলিসাৎ হবে। কিন্তু জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ ইমামকে তারা কিছুতেই অপমান করতে পারেনি। ইমাম রেজা আলাইহিসসালাম প্রতিটি জ্ঞানগত বিতর্কে বিজয়ী হতেন এবং বৃষ্টির জন্য করা তার দোয়াও কবুল হয়েছিল।
বাদশা মামুন একবার তার সাপ্তাহিক প্রশ্ন উত্তরের আসরে ইমামকে আমন্ত্রণ জানালেন। সেখানে ইমাম কোনো এক প্রেক্ষাপটে মামুনের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিমত দেন। এতে বাদশা ভীষণ খেপে যান এবং ইমাম সম্পর্কে ভীষণ বিদ্বেষ লালন করতে থাকেন। ইমাম রেজার ইমামত, জনপ্রিয়তা, খেলাফত ও আলীর বংশধর হওয়া সহ নানা দিক বাদশার মনে হিংসা ও শত্রুতার আগুন বাড়িয়ে দেয়। অন্যদিকে জনগণ বুঝতে পারে যে খেলাফতের জন্য মামুনের চেয়ে ইমামই বেশি যোগ্য। ফলে ইমামের বিরুদ্ধে মামুনের ক্রোধ এবং হিংসা আকাশচুম্বী হয়ে ওঠে।
ইমাম রেজা আলাইহিসসালাম মামুনের মোকাবেলায় নির্ভীক চিত্তে সত্য তুলে ধরছিলেন। কোনোভাবেই যখন ইমামকে অপমান করা গেল না, তখন মার্ব থেকে বাগদাদে ফেরার পথে ইরানের বর্তমান মাশহাদ প্রদেশের তুস নামক অঞ্চলে মামুন ইমামকে ডালিমের রস বা আঙ্গুরের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করে হৃদয় জ্বালা মেটাবার উদ্যোগ নেয়। 2003 হিজরির 17 সফরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। তখন ইমামের বয়স ছিল 55 বছর। আসলে বিষ প্রয়োগে ইমামের সাময়িক মৃত্যু ঘটলেও আসল মৃত্যু ঘটেছিল মামুনেরই। পক্ষান্তরে ইমাম শাহাদাতের পেয়ালা পান করে অমর হয়ে গেলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইমামের শাহাদাত বার্ষিকীতে ও জন্মদিনে কাতারে কাতারে মানুষ আসে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে। যুগ যুগ ধরে মানুষের নেক বাসনা পূরণের ওসিলা হিসেবে কিংবদন্তিতুল্য খ্যাতি রয়েছে নবীবংশের ইমামদের। ইমাম রেজা আলাইহিসসালাম ও তার পবিত্র মাজারও এর ব্যতিক্রম নয়।
ইমাম রেজা অকাট্য যুক্তির মাধ্যমে সবার জন্য সর্বোত্তম ও বোধগম্যভাবে ইসলামের বিশ্বাসগুলো তুলে ধরেছিলেন। আর তিনি এত গভীর ও ব্যাপক জ্ঞানের অধিকারী এবং সেসবের প্রচারক ও বিকাশক ছিলেন বলেই তাকে আলেমে আলে মুহাম্মাদ বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলেম শীর্ষক উপাধি দেওয়া হয়েছিল। ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে এমন এক গচ্ছিত সম্পদের মতো যার চাবি হল প্রশ্ন। আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক, কারণ প্রশ্নের মাধ্যমে চার গ্রুপ তথা প্রশ্নকারী, শিক্ষার্থী, শ্রবণকারী ও প্রশ্নের উত্তরদাতা সবাই সওয়াব ও পুরস্কার লাভ করেন।
ইমাম রেজা আলাইহিসসালাম ইরানের নিশাপুরে এক হাদিসে বলেছেন, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছিলেন, মহান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম গৌরবময় মহান আল্লাহকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, এই বাক্যটি হচ্ছে আমার দুর্গ, তাই যে তাতে প্রবেশ করবে সে আমার শাস্তি থেকে নিরাপদ থাকবে। এতটুকু বলার পর ইমামের কাফেলার যানবাহন নিশাপুর থেকে বাদশাহ মামুনের প্রাসাদ অভিমুখে চলা শুরু করলে তিনি আরো বলেন, অবশ্য এর তথা মহান আল্লাহর ওই ঘোষণার শর্তাবলী রয়েছে এবং আমি হচ্ছি এর অন্যতম শর্ত। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তার ইমামত আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, আর তাই তার আনুগত্য করা ফরজ। ইমাম রেজা আলাইহিস সালামের কয়েকটি সংক্ষিপ্ত বাণী শুনিয়ে শেষ করব আজকের এই বিশেষ আলোচনা। ইমাম বলেছেন,
যে মানুষের মাঝে সবচেয়ে প্রিয় হতে চায় সে যেন আল্লাহ সম্পর্কে সতর্ক বা মুত্তাকি হয় গোপনে ও প্রকাশ্যে। মুমিন ক্রোধান্বিত হলেও ক্রোধ তাকে অপরের অধিকার সংরক্ষণ থেকে বিরত করে না। কিয়ামতে সেই ব্যক্তি আমাদের তথা মহানবীর আহলে বাইতের সর্বাধিক নিকটবর্তী হবে যে সদাচরণ করে এবং তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। যদি কেউ কোনো মুসলমানকে প্রতারণা করে তবে সে আমাদের কেউ নয়। তিনটি ভালো কাজ সবচেয়ে কঠিন, এক ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা, যদিও এর ফল নিজের বিরুদ্ধেও যেয়ে থাকে। দুই সর্বা অবস্থায় আল্লাহর স্মরণে থাকা। তিন ইমানদার ভাইকে নিজ সম্পদের অংশীদার করা। শ্রোতা বন্ধুরা, সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের জানাচ্ছি কৃতজ্ঞতা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ১৬ সেপ্টেম্বর শনিবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দৈনিক বাংলা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের, ডেইলি স্টার। নিজেরা বারবার বিদেশে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না, বলেছেন ফখরুল, দৈনিক যুগান্তর। ইউরোপীয় পার্লামেন্ট বিএনপির ভাষায় প্রস্তাব নিয়েছে সমাবেশে আওয়ামী লীগ নেতারা, দৈনিক প্রথম আলো। সাংবাদিকদের উপর বাংলাদেশ সরকারের নিপীড়নে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ইত্তেফাক। আদিলুর নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির বিবৃতি সমকাল। এবার কলকাতার শিরোনাম, কলকাতার পুর নির্বাচনে তৃণমূল বিজেপি মারপিট, থামাতে গিয়ে হিমশিম খেলেন মেয়র ফিরহাদ, আনন্দবাজার। বৃদ্ধ বাবা মাকে না দেখলে দান করা সম্পত্তি ফেরত নেওয়ার অধিকার রয়েছে হাইকোর্ট, পূবের কলম। লোকসভা নির্বাচনে কটা আসন পাবে বাম কংগ্রেস, তৃণমূল জানিয়ে দিল ইন্ডিয়া জোটে, হিন্দুস্তান টাইমস। সশস্ত্র বাহিনীর জন্য ৪৫,০০০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী রোববার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। খবরটি দৈনিক বাংলা সহ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এদিকে ডেইলি স্টার জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মন্ত্রী ওবায়দুল কাদের। নিজেরা বারবার বিদেশে চিকিৎসা নিলেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না, এই শিরোনামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। এতে বলা হয়েছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন। নিজেরা বারবার বিদেশ গিয়ে চিকিৎসা করালেও খালেদা জিয়াকে যেতে দিচ্ছে না এই সরকার। শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোড মার্চের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা মনে করেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বিদেশিদের বিভ্রান্ত করেছেন। গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের নেতারা সমালোচনামুখর হন। মন্ত্রী আব্দুর রাজ্জাক অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আদিলুর রহমান হেফাজতে ইসলামের কর্মসূচিতে মৃত্যু নিয়ে মিথ্যাচার করেছেন। কিছু সুশীল সমাজের প্রতিনিধি, কিছু লবিস্ট এবং বিএনপি জামাতের হয়ে তিনি মিথ্যা রিপোর্ট দেন। এদিকে মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স এবং জার্মানি। শনিবার বাংলাদেশ জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন যা জাপোনেস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই দেশের বিবৃতিটি পোস্ট করেছেন বলে সমকাল জানিয়েছে। বিবৃতিতে আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন এলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়। সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপর সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। শুক্রবার ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরা হয় বাংলা ভাষায়। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরছি। কলকাতা পুর অধিবেশনে তৃণমূল বিজেপি মারপিটের খবরটি অধিকাংশ দৈনিকে প্রকাশিত হয়েছে। আনন্দবাজার এ সম্পর্কে লিখেছে, নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। এবার অধিবেশন কক্ষেই মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলররা। সেই মারামারি থামাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। ধুন্ধুমার কাণ্ড সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান ক্ষুব্ধ চেয়ারপারসন মালা রায়। যদিও পরে পুরো সদস্যদের অনুরোধে ফিরে এসে অধিবেশনের কাজ পুনরায় শুরু করেন তিনি। সঙ্গে বিবদমান কাউন্সিলরদের উদ্দেশ্যে মালা বলেন, অধিবেশন কক্ষ মারামারি করার জায়গা নয়, এমন কাজ করতে চাইলে হয় নর্দার্ন পার্কে যান, নয়তো লেবুতলা পার্কে যান। বৃদ্ধ বাবা মাকে না দেখলে দান করার সম্পত্তি ফেরত নেওয়ার অধিকার রয়েছে বলে মাদ্রাজ হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। রায় প্রসঙ্গে দৈনিক পূবের কলম লিখেছে, ছেলেমেয়েদের দান করে দেওয়া সম্পত্তি বৃদ্ধ বাবা মা ফেরত চাইতে পারে। যদি দলিলে এসবের উল্লেখ নাও থাকে তাহলে আইন অনুযায়ী সম্পত্তি ফেরত চাওয়া যাবে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, বিজেপিকে ঠেকাতে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হয়েছে। ইতিমধ্যে তিনটি বৈঠক হয়ে গিয়েছে। আসন সমঝোতা এখন একটি বড় বিষয়। সেখানে বাংলা থেকে কংগ্রেসের দুটি আসন ছেড়ে দেওয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের উদ্দেশ্যে তৃণমূল নেতৃবৃন্দের বার্তা, তৃণমূল কংগ্রেস 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য 30টি আসন পাবে। প্রতিবেদনটি দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামীকাল।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় আজ ভোরে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। সন্ত্রাসী ইহুদিবাদী সেনাদের নিক্ষিপ্ত বিষাক্ত গ্যাস বোমার বর্ষণে এক বছর বয়সী এক শিশুসহ কয়েক ডজন ফিলিস্তিনি শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়। গতকালও ইসরায়েলি সেনাদের হামলায় বায়তুল মুকাদ্দাসে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। এদিকে ইরাকের সীমান্ত রক্ষী বাহিনী ইরান সংলগ্ন ইরাকি কুর্দিস্তানের একটি সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসী কুর্দি গেরিলাদের তাড়িয়ে দিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে নিয়েছে। ইরাকের সীমান্তরক্ষী বাহিনী গতকাল বলেছে তাদের বাহিনী অবৈধ কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে কয়েকটি তীব্র সংঘর্ষের পর ইরবিল প্রদেশের সীমান্ত পয়েন্টগুলো দখল করেছে এবং সেখানে ইরাকি পতাকা উড়িয়েছে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রেড লাইনগুলোর ব্যাপারে ছাড় নয় বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আরও 29 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। বাংলাদেশে রংপুর থেকে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভার অধিবেশন চলাকালীন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে মারপিট। এবং ফরাসি রাষ্ট্রদূতকে পণবন্দি করেছে নাইজার সরকার, অভিযোগ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։